ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন। ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা, আর ভারতে রাত ১১১টা। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, বিশ্ব সংবাদ, পড়ছি আনিস আহমেদ। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে আজ বৃহস্পতিবার ভোরে ইরাকের রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে অনেকগুলো রকেট নিক্ষেপ করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক স্থানগুলোর উপর উপর্যুপুরি আক্রমণের এ ছিল সর্বসাম্প্রতিক ঘটনা। রকেটগুলো অবশ্য দূতাবাসে আঘাত হানতে পারেনি, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের অন্যত্র কোথাও গিয়ে পড়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বুধবার জানায় যে পশ্চিমের আনবার প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ১৪টি রকেট হামলা চালানো হয়। জোটের মুখপাত্র যুক্তরাষ্ট্রের সেনা কর্নেল ওয়েন মারুটো বলেন, রকেটগুলো আয়ন আল সাদার বিমান ঘাঁটি এবং তার আশপাশে গিয়ে পড়ে এবং এতে দু ব্যক্তি সামান্য আঘাত পেয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইয়াহিয়া রসুল এই রকেট নিক্ষেপকে সন্ত্রাসী আক্রমণ বলে অভিহিত করেন এবং বলেন, ইরাকের শত্রুরা ভেতরে ঢুকেছে এবং দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের সুরক্ষাকে লক্ষ্য করে এইসব আক্রমণ চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সৈন্য ও সামরিক অবস্থানের উপর উপর্যুপুরি হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ার তৎপর ইরান সমর্থিত মিলিশিয়াকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বুধবার সাংবাদিকদের বলেন, ওইসব আক্রমণ এরকম কথারই প্রতিনিধিত্ব করে যে ইরানের সমর্থনপুষ্ট মিলিশিয়া মূলত ইরাকের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার প্রতি হুমকি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও পাল্টা জবাব হিসেবে ইরান সমর্থিত মিলিশিয়ার অবস্থান লক্ষ্য করে বিমান আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের বিষয়ে আজ বক্তব্য রাখবেন বলে কথা আছে। তালিবান যোদ্ধারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এই সৈন্য প্রত্যাহারের বিষয়টি সমালোচনার মুখোমুখি হচ্ছে। এই প্রত্যাহার সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জাতীয় নিরাপত্তা বিষয়ক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তিনি এই ভাষণ দেবেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা করে যে এই প্রত্যাহারের প্রক্রিয়ার ৯০%-এরও বেশি সম্পন্ন হয়েছে। কর্মকর্তারা বলছেন, গোটা প্রক্রিয়া অগস্টের শেষ নাগাদ সম্পন্ন হবে। নেটো সৈন্যরাও একইভাবে এগোচ্ছে এবং অধিকাংশ সৈন্য আফগানিস্তান ত্যাগ করেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বুধবার সংবাদদাতাদের বলেন, আফগানিস্তানের দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলাপ আলোচনাকে সমর্থন করে এবং সেখান থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও মানবিকভাবে সে দেশে তার উপস্থিতি বজায় রাখবে। সাকি বলেন, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নেয়ার পেছনে অন্যতম কারণ ছিল, তিনি মনে করেন না যে ২০ বছর ধরে চলে আসা যুদ্ধের কোনো সামরিক সমাধান আছে। তালিবান যোদ্ধারা ১ মে থেকে দ্রুতই আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল করে চলেছে। ওই তারিখ থেকে যুক্তরাষ্ট্র এবং নেটো জোট আনুষ্ঠানিকভাবে তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার শুরু করে। বিদ্রোহীরা এরই মধ্যে আফগানিস্তানের ৪০০টি জেলার মধ্যে ১৫০টি দখল করে নিয়েছে। আফগানিস্তানে কর্তৃপক্ষ বলেছে, উত্তর পশ্চিমাঞ্চলের কয়েক ঘন্টা ধরে প্রচণ্ড লড়াইয়ের পর সরকারি বাহিনী তালিবান বিদ্রোহীদের সরিয়ে দিয়েছে এবং সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। গত ২৪ ঘন্টায় ১১,৬৫১ জন মানুষ বাংলাদেশে কোভিডে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে এটাই সর্বোচ্চ। একই সময় মারা গেছেন ১৯৯ জন। বাংলাদেশে করোনা ভাইরাসের এই প্রকোপ নিয়ে শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে মারা যাচ্ছেন তাদের হিসেবে কেবল আছে সরকারি দপ্তরে। গ্রামেগঞ্জে মানুষের করোনা সম্পর্কে ধারণা নেই। তারা মনে করেন সর্দি কাশি মানেই সাধারণ জ্বর, সে কারণে তারা হাসপাতালে যেতে চান না। শরীরে যখন নানা জটিলতা দেখা দেয় তখন তারা হাসপাতালমুখী হচ্ছেন। সামাজিকভাবে হেয় হয়ে যাবেন এই ভয়েও অনেকে করোনার খবর প্রচার করছেন না। টেস্ট না হওয়ার কারণে কারা করোনায় আক্রান্ত এটা জানা অসম্ভব হয়ে পড়েছে, ফলে প্রতিদিনই উপসর্গ নিয়ে মৃত্যুর খবর বেড়েই চলেছে। কেবলমাত্র রাজশাহী মেডিকেলই করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত 1282 জন মারা গেছেন। প্রতিদিন যারা করোনায় মারা যান তা থেকে দেড় গুণেরও বেশি মানুষ মারা যাচ্ছেন উপসর্গ নিয়ে। করোনার সংক্রমণ উল্কার গতিতে বাড়ছে, গত 24 ঘন্টায় 11,651 জন মানুষ আক্রান্ত হয়েছেন, আক্রান্তের দিক থেকে এটাই সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন 199 জন, আগের দিন মারা যান 201 জন। সংক্রমণ বাড়লেও লকডাউন না মানার প্রবণতাই দৃশ্যমান। গত দুদিন ঢাকা শহরে যে যানজট তা দেখে মনেই হবে না এখানে 14 দিনের লকডাউন চলছে। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন সুস্থ থাকতে হলে লকডাউন মানুন, রাস্তায় যানবাহন বেড়ে গেছে, অজুহাত হচ্ছে জরুরি কাজ। পুলিশ প্রধান বলেন দয়া করে রাস্তাঘাটে ভিড় করবেন না, জরুরি কাজ একটু কমান, এই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হবে কিনা সে সিদ্ধান্ত জনগণের। লকডাউন অমান্য করার অপরাধে গত 1 সপ্তাহে 4,000-এরও বেশি মানুষের গ্রেপ্তার করা হয়েছে, যদিও অভিযোগ উঠেছে গ্রেপ্তার হওয়া মানুষের মধ্যে বেশিরভাগই খেটে খাওয়া। লকডাউনে গণপরিবহন বন্ধ রয়েছে, এর ফলে 60 লাখ পরিবহন শ্রমিক এখন বেকার, তাদের এখন দিন কাটে অনাহারে অর্ধাহারে। পণ্যবাহী যান চালিয়ে 10-12 লাখ শ্রমিক কোনোভাবে বেঁচে আছেন। গণপরিবহন চালু করার ব্যাপারে নানা মত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডাক্তার মোজারুল হক মনে করেন স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো যেতে পারে, তবে এ নিয়ে অবশ্যই সরকারের একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করতে হবে, জনগণকে তা অবহিত করতে হবে। পৃথিবীর অনেক দেশে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলছে। ওদিকে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা ব্যাপকভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে এ পর্যন্ত 8,283 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, 162 জন চিকিৎসক মারা গেছেন, 2,954 জন চিকিৎসক, 2,023 জন নার্স করোনার সঙ্গে লড়াই করছেন। আক্রান্ত হয়েছেন 3,306 জন অন্যান্য স্বাস্থ্যকর্মী। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বাংলাদেশের দ্রুত বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সরকার যে কঠোর লকডাউন বলবৎ করেছে তাতে সাধারণ জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করায় তাঁদের মধ্যে ধীরে ধীরে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সরকার যে কঠোর লকডাউন বলবৎ করেছে তাতে সাধারণ জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করায় তাদের মধ্যে ধীরে ধীরে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার বিভিন্ন জায়গা থেকে পাওয়া খবরে জানা গেছে কঠোর লকডাউনকে উপেক্ষা করে রাজশাহী শহরে ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন মালিক ও কর্মচারীরা। রাজশাহী ব্যবসায়ী কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ওই বিক্ষোভে থালাবাসন হাতে বিভিন্ন স্লোগান নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকান খুলতে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা ও তাদের কর্মচারীরা। তারা বলেছেন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এবং সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই তারা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে চান। যাত্রীবাহী পরিবহনের মালিক শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে সড়কে তাদের পরিবহন চলাচলের অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন। তারা পরিবহন শ্রমিকদের জন্য রেশন কার্ড চালু করানোর দাবি জানান। পোশাক শিল্পের শ্রমিকরাও আজ রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ ও গাজীপুরে তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন এবং সড়ক মহাসড়ক অবরোধ করেছেন। শিল্প পুলিশ জানিয়েছে বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা গাজীপুর মহাসড়ক অবরোধ করলে এসকল মহাসড়কে পণ্যবাহী যানবাহনের কয়েক কিলোমিটার লম্বা যানজট সৃষ্টি হয়। শ্রমিকরা অভিযোগ করেছেন তাদের মালিক পক্ষ কর্মদুর্যোগ এবং লকডাউনের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন মুখোমুখি তখন তাদের বেতন ভাতা দেওয়ার ব্যাপারে প্রয়াসই টালবাহানি করে। শিল্প পুলিশ জানিয়েছে পরে মালিক পক্ষের আশ্বাসের প্রেক্ষিতে 7 ঘন্টা পর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। এদিকে সরকার বিরোধী রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করেছে সরকারের অযোগ্যতা ও উদাসীনতার কারণে দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করে পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ, সকল রাজনৈতিক দল, এনজিও ও সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি জাতীয় আপৎকালীন পরামর্শ কমিটি গঠন করার আহ্বান জানান।
লকডাউন বর্তমানে অকার্যকর বিশ্ব অসুস্থতায় পরিণত হয়েছে, অর্থ সহযোগিতা কিংবা খাদ্য সহায়তা ছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতে কোটি কোটি দরিদ্র মানুষকে ঘরে আটকে রাখা রীতিমতো মানবাধিকার লঙ্ঘনের সামিল। এখনই দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ, সকল রাজনৈতিক দল, এনজিও ও সামাজিক সংগঠনের সমন্বয়ে জাতীয় আপৎকালীন পরামর্শ কমিটি গঠন করতে হবে। দরিদ্র মানুষকে ঘরে রাখার জন্য তাদের ঘরে নগদ কমপক্ষে এককালীন 15,000 টাকা করে খাদ্য পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, সকলকে মনে রাখতে হবে করোনা মহামারীর বিরুদ্ধে যে লড়াই সেটা প্রস্তুতি একটি দীর্ঘস্থায়ী লড়াই। ঢাকা।
আপনারা শুনছেন এই বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে হত্যার পর গতকাল বুধবার রাজধানী পোর্ট ও প্রিন্সের রাস্তাঘাটগুলো জনশূন্য হয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, অধিকাংশ লোকজন বাড়ির ভেতরে ছিলেন এবং প্রধান রাস্তাগুলোতে পুলিশের সাঁজোয়া গাড়ি দেখা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সশস্ত্র প্রহরীরা অবস্থান গ্রহণ করে। হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ দেশটিতে অবরোধ অবস্থা ঘোষণা করেন এবং বলেন তিনি সে দেশের দায়িত্বে রয়েছেন। হাইতির কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী সংস্থার কর্মকর্তা হিসেবে নিজেদের ভুয়া পরিচয় দিয়ে তারা প্রেসিডেন্টের উপর সমন্বিতভাবে আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে। এই লোকেরা স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় কথা বলছিল। বুধবার রাতে জাতীয় পুলিশ বাহিনীর প্রধান লিওন চার্লস সংবাদদাতাদের বলেন, চারজন ভারতীয় সৈন্য যাদের ময়েসের হত্যাকারী বলে সন্দেহ করা হচ্ছে তারা পুলিশের গুলিতে নিহত হয় এবং আরও দুজন সন্দেহভাজনকে আটক করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পোপ ফ্রান্সিস সহ বিশ্বের বিভিন্ন নেতা। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আমি প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের হত্যাকাণ্ডের নিন্দে জানাচ্ছি। এই অপরাধ যারা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। জাতিসংঘ হাইতি সরকার এবং জনগণের সঙ্গেই রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের নৃশংস হত্যা এবং ফার্স্ট লেডি মার্টিন ময়েসের উপর আক্রমণে মর্মাহত। আমরা এই ঘৃণ্য কাজের নিন্দে করছি এবং দেশটিকে এটি সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। বিশ্বে করোনা ভাইরাস জনিত মৃত্যুর সংখ্যা এখন 14,00,000 ছাড়িয়ে যাওয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়েছেন যে এই জীবাণুকে দাবানলের মতো ছড়াতে দিলে আরও 10,00,000 লোক ঝুঁকির মুখে পড়বে। বিশ্ব সংস্থার প্রধান এক লিখিত বিবৃতিতে বলেন, পৃথিবীর সবচেয়ে ধনী এবং সবচেয়ে গরিব দেশের মধ্যে কোভিড-19 টিকা বিতরণের অসমতা এবং কোভিড-19 আরও বেশি সংক্রামক ডেল্টা প্রকরণের কারণে বিশ্ব এখন এক অনিশ্চিত অবস্থায় রয়েছে। গুতেরেস টিকা উৎপাদনকারী দেশগুলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয় একটি জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানান, যাতে করে বিশ্বে টিকাদানের একটি পরিকল্পনা বাস্তবায়িত করা যায়। এর ফলে কোভিড-19 টিকা উৎপাদন অন্তত দ্বিগুণ করা যাবে এবং সমন্বিতভাবে আন্তর্জাতিক টিকা বিতরণের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে সমতার ভিত্তিতে টিকা বিতরণ নিশ্চিত করা যাবে। গুতেরেস বলেন, টিকা সমতা রক্ষা হচ্ছে আমাদের এই সময়কার সবচেয়ে বড় ও তাৎক্ষণিক নৈতিক পরীক্ষা, যা কিনা বাস্তবে প্রয়োজন। তিনি বলেন, সবাইকে এর আওতায় নিয়ে না আসা পর্যন্ত প্রত্যেকেই হুমকির মুখে থাকছে। জনস হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টার জানিয়েছে যে বিশ্বব্যাপী 18,51,000 লোক নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে মারা গেছেন 40,02,909 জন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশ ও ভারতের চলতি ঘটনাবলী নিয়ে রিপোর্ট এবং অন্যান্য পরিবেশনা।
নদী কেবল প্রাণী ও প্রাকৃতিক পরিবেশের জন্যই নয়, মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর সে চিন্তা থেকে ওয়াশিংটন ডিসির অ্যানাকোস্টিয়া নদীর পানির গুণগত মান নিয়ে অ্যানাকোস্টিয়া ওয়াটারশেড সোসাইটি কাজ করছে। এই সংস্থাটির সঙ্গে জড়িত জিম ফস্টার তার সমগ্র জীবন বিশ্বের বিভিন্ন জায়গায় পরিবেশ পুনরুদ্ধারের কাজে যুক্ত ছিলেন।
I was motivated to come here and work on the Anacostia because I
love Ami ekhane eshe Anacostia nodite kaj korte onuprani to hoyechilam karon ami porishkar pani pochondo kori.
এটি একটি শহুরী নদী ও ছোট জলাশয়। এই এলাকায় হওয়া সব বৃষ্টি এখানে এসে পড়ে বলে এটা অবশ্যই জলাশয়। এর দুই ধারে প্রায় 10 লাখ মানুষ বসবাস করে। এখানে মানুষের অনেক বেশি ঘনত্ব রয়েছে। আমরা এর অনেক ক্ষতি করেছি, সুতরাং এটি ভারসাম্য হারিয়েছে, তবে আমরা তা ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করছি।
আর তা করতে গিয়ে একটি বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাদের মতপার্থক্য তৈরি হয়েছিল।
This three box culvert is the combined sewer overflow for the
এই ত্রিমাত্রিক কালভার্টটি নর্থ ইস্ট বাউন্ডারি টানেলের সম্মিলিত নর্দমা নিষ্কাশন ব্যবস্থা। এর অর্থ হল এমন একটি পাইপ রয়েছে যা নর্দমা ও বৃষ্টির পানি বহন করে, আর তাই প্রতিবার বৃষ্টি হলেই আমরা কয়েক বিলিয়ন গ্যালন অপরিশোধিত বর্জ্য এ নদীতে ফেলছি। আমাদের সংস্থার এ বিষয়ে আপত্তি ছিল। ডিসির পানি কর্তৃপক্ষ সম্প্রতি ওই নিষ্কাশন বন্ধের আদেশে সম্মত হয়েছে।
পানির গুণগত মান পরীক্ষার জন্য কাজ করছেন মাসায়া মায়াদা নামের একজন জাপানি বিশেষজ্ঞ। গত 15 বছর ধরে প্রতি সপ্তাহে তিনি নদীর পানির রাসায়নিক তথ্য সংগ্রহ করেন। তাই সংস্থাটির কাছে এই নদীর পানি এবং এর প্রবণতা নিয়ে বেশ ভালো মানের তথ্য রয়েছে।
Our mission is to make the river swimmable and fishable by 2025. So what's keeping us?
আমাদের লক্ষ্য হলো 2025 সালের মধ্যে নদীটিকে সাঁতার কাটা এবং মাছের জন্য উপযুক্ত করে তোলা। উচ্চমাত্রার ব্যাকটেরিয়া স্তর থাকায় এই নদীতে আমরা সাঁতার কাটতে পারছি না। মানুষের মল, বর্জ্য, হাঁস, হরিণ, এভিয়ান, এই সবকিছুই নদীতে ব্যাকটেরিয়ার স্তর বাড়িয়েছে। সুতরাং আমাদের নদী নাইট্রোজেন এবং ফসফরাস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শ্যাওলা দীর্ঘায়িত ভাবে বৃদ্ধি পায় এবং তা পানির অক্সিজেন গ্রহণ করে। তাই পানিতে মাছের জন্য পর্যাপ্ত অক্সিজেন থাকে না।
তারা নদীটিকে বেশ খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছেন, যে কারণে নদীতে দেশীয় মিষ্টি পানির ঝিনুক ফিরে আসতে শুরু করেছে।
Native freshwater mussels. Mussels are also filter feeders.
See if I can't get this up here high enough just to show you what we got here. So you can see these mussels are doing really well.
আপনি দেখতে পাচ্ছেন যে এই ঝিনুকগুলো ভালোভাবে বাড়ছে। ঝিনুকগুলো নখের আকারের হয়েছে এবং তা বছরখানেক ধরে বাড়বে। তারা পানির বাইরেও মাইক্রোপ্লাস্টিকগুলো ফিল্টার করবে কিনা তা দেখার জন্য আমরা ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছি। এবং ঝিনুকগুলো নদী থেকে পলিক্লোরিনেটেড বাইফেনাইল তুলে তা জমাট বাঁধাবে কিনা তা নিয়ে আমরা আগ্রহী। 10 বছরের মধ্যে আমি দেখতে চাই যে অ্যানাকোস্টিয়া নদী এমন একটা জায়গা হবে যেখানে গ্রীষ্মে সপ্তাহে কয়েক হাজার মানুষ আসবে এবং পানিতে
নামবে।
জিম ফস্টার বলছিলেন, মানুষ যখন অ্যানাকোস্টিয়া নদী এসে দেখবে তারা এর প্রশংসা করবে, কারণ তারা জানেন পরিষ্কার পানি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেফ সুইকোডের সঙ্গে তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া।
এবারে রয়েছে বিজ্ঞান জগৎ, সঞ্জানা ফিরোজ।
বাড়ির নিরাপত্তা ব্যবস্থাগুলির ক্ষেত্রে নিরাপত্তা এবং একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করা চ্যালেঞ্জিং হতে পারে, যা অধিকাংশ ক্ষেত্রে সংযুক্ত ক্যামেরাগুলোর উপর নির্ভরশীল। তবে একটি সংস্থা জানিয়েছে যে বাড়ির ওয়াইফাই সংকেতগুলি একই কাজটি করতে পারে।
অরিজিন ওয়্যারলেস অভ্যন্তরীণ পরিবেশ অনুভূত করতে ওয়াইফাই ব্যবহার করে।
ড্যানিয়েল পিউগোস ব্যাখ্যা করেন, ওয়াইফাই তরঙ্গগুলি পুরো বাড়িটি ঘিরে রাখে।
আপনি যখন ওয়াইফাই তরঙ্গগুলোর এই পুলের মধ্যে দিয়ে যান, তারা আপনার চারপাশে ওঠানামা করবে, চারপাশে ঘিরে থাকবে।
অরিজিনের ওয়াইফাই সেন্সিং প্রযুক্তি সেই তরঙ্গ বিকৃতি চিহ্নিত করে। হ্যাক্স হোম সিস্টেমটি এমন তরঙ্গ উৎপন্ন করে যা সাধারণ ওয়াইফাইয়ের মতো দেয়াল এবং চারপাশে ছড়িয়ে থাকে।
যখন এই দুটি ডিভাইস প্লাগ ইন করা থাকে তখন বাড়িতে একটি সংবেদনশীল বুদবুদ তৈরি করবে। সংবেদনশীল বুদবুদ বাড়ির ভেতর কি পরিমাণ নড়াচড়া হচ্ছে নির্ণয় করতে পারে।
একটি লাইভ মোশন ভিউ অ্যাপে পর্যবেক্ষণ করতে সহায়তা করে।
যদি কেউ বাড়িতে না থাকে তবে এই লাইভ মোশন ভিউটি খালি থাকবে, অনুভূমিক রেখা দেখা যাবে তখন। যদি কেউ আপনার বাড়িতে থাকে তবে ওই রেখা ওঠানামা করতে দেখা যাবে।
সামঞ্জস্যযোগ্য সংবেদনশীলতার স্তরগুলি পোষা প্রাণী বা ফ্যানের মতো যান্ত্রিক বস্তুর গতি তুলে ধরে না। মানুষ এবং নির্জীব বস্তুর মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা রয়েছে এই পদ্ধতির।
একটি বইয়ের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমাদের শরীরে যেহেতু পানি রয়েছে তাতে তরঙ্গগুলো পরিবর্তন ঘটায়।
যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন তারা অনায়াসে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
সাধারণত এই তরঙ্গ দ্রুত ওঠানামা করে, আমাদের সেন্সিং ইঞ্জিনগুলো গতির এমন হঠাৎ ওঠানামা লক্ষ্য করতে সক্ষম।
বাড়ির ও বাড়ির মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পন্থা মনে এক প্রকার শান্তি এনে দেয়। টিনা ট্রিনের পক্ষে সুঞ্জানা ফিরোজ, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
এবারের পরিবেশনা নারী কণ্ঠ।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারীকণ্ঠ। আজ নারীকণ্ঠে আপনাদেরকে শোনাব সিরিয়ার উত্তরে রোজাভা অঞ্চলে একটি গ্রামের কথা। সিরিয়ার উত্তরের রোজাভা অঞ্চলে একটি গ্রাম রয়েছে যেখানে শুধু বিধবা নারীরা বসবাস করেন। ওই এলাকায় পারিবারিক সহিংসতা বৃদ্ধির কারণে গ্রামের নেতারা এখন দাম্পত্য কলহ ও যৌন নির্যাতনের শিকার নারীদের ওই গ্রামে স্বাগত জানাচ্ছেন। আমাদের ভয়েস অফ আমেরিকার সহকর্মী জানা ওমর সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলের এই গ্রামের নারীদের সঙ্গে কথা বলেছেন। এই গ্রামের নাম জেনওয়ার, যার অর্থ কুর্দি ভাষায় নারী স্থান। ২০১৮ সালে শুধুমাত্র মহিলাদের জন্য এই গ্রামটি নির্মাণ করা হয়। এই গ্রামটিতে শুরুতে মাত্র পাঁচটি পরিবার বসবাস করত, এখন সে সংখ্যা বেড়েছে। গ্রামের পরিচালক ফাতেমা আমিন বলেন, তিনি বলেন বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা এই যুদ্ধের শিকার হয়েছেন এবং সে কারণেই এ জাতীয় স্থানের প্রয়োজন ছিল। সমাজে প্রায়ই ধারণা করা হয় যে পুরুষদের ছাড়া নারীরা বাঁচতে পারবেন না। আমরা এই ধারণার সঙ্গে একমত নই, কারণ আমরা নিজেদের জানি এবং জানি আমাদের ইচ্ছা শক্তির দৃঢ়তাকে। জিনওয়ারে এসে আমরা নিজেদের ভালোভাবে চিনতে শিখেছি এবং উন্নতি হয়েছে আমাদের। এখন এই সম্প্রদায়টি তাদের প্রকল্প সম্প্রসারিত করতে চায় যাতে করে এতে সেই সব নারীর সংস্থান হয় যারা পারিবারিক সহিংসতার শিকার। স্থানীয়রা বলছেন এই অঞ্চলে বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের সংখ্যা কয়েক হাজার এবং আমিনের মতে এই নারীরা পারিবারিক সহিংসতা, যৌন নির্যাতন এবং শোষণের শিকার। আফরিনের উপর তুর্কি আক্রমণে আখিন ওমর তার স্বামীকে হারিয়েছেন। দুই সন্তানের সঙ্গে তিনি এখন জেনওয়ারে থাকেন। আখিন ওমর বলেন, তিনি বলেন, আমি এখানে প্রায় পাঁচ ছয় মাস ধরে বসবাস করছি। এই গ্রামটি খুব সুন্দর এবং নিরাপদ। আমাদের থাকার জন্য একটি বাড়ি রয়েছে, আমরা সর্বদিক দিয়ে সুরক্ষিত এবং আমাদের প্রয়োজনীয় সবকিছু পূরণ করতে পারি। আমাদের জীবন এখানে স্থিতিশীল। ওমরের মতো অন্য নারীরা বলছেন তারা এমন একটি সমাজে সহিংসতার মুখোমুখি হন যেখানে উপজাতীয় গোষ্ঠীগুলোর প্রচুর ক্ষমতা রয়েছে, বিশেষ করে যে অঞ্চলগুলি দীর্ঘদিন ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে ছিল। আমিরা বলেন, আমাদের স্বামী ও আইসিস জঙ্গিরা আমাদের লাঞ্ছিত নির্মমভাবে নির্যাতন করত। কোন নারী যদি কালো কাপড় না পরত বা চোখ ঢেকে না রাখত তাহলে তাকে চাবুক দিয়ে মারা হতো। সেই সময়টি এখন আর নেই, এখন গণতন্ত্র রয়েছে, আমাদের স্বাধীনতা রয়েছে। স্থানীয় তিনটি সংস্থার পরিকল্পনা ও অর্থায়নে নির্মাণ করা হয়েছে জিনওয়ার প্রকল্পটি। মূল লক্ষ্য হচ্ছে এখানে বসবাসরত নারীদের আবাসন ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের ফলে হাজার হাজার নারী বিধবা হয়েছেন। এই নারীরা বলেন, এই যুদ্ধ এমন যুদ্ধ যা শুরু করে পুরুষরা, কিন্তু নির্মম পরিণতি ভোগ করতে হয় নারী ও শিশুদের। আজ নারীকণ্ঠ এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর সম্প্রতি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে তাদের 23তম রিপোর্ট প্রকাশ করেছে। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার ঊর্ধ্বতন কর্মকর্তা ড্যানিয়েল নেদেল বলেন, এসব রিপোর্টের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা বা সবার বিশ্বাসের প্রসার বা রক্ষার্থে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা নেদেল বলেন, নৈতিক দিক দিয়ে এটা অবশ্যই করণীয়। দেশ হিসেবে আমরা প্রথম সংশোধনের মাধ্যমে প্রভূত সুবিধা পেয়েছি এবং এটাই স্বাভাবিক যে আমরা চাইব আমাদের বিশাল অভিজ্ঞতা অন্যান্যদের সঙ্গে ভাগাভাগি করতে। দৃষ্টান্তস্বরূপ কর্মকর্তা নেদেল বলেন, ধর্মীয় বক্তব্য বা মতপ্রকাশ সীমিত করা বা বেআইনি করার মাধ্যমে সহিষ্ণুতা বা ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে কোনো ভালো পন্থা নয়। তিনি বলেন, ধর্মদ্রোহিতা আইন বিশেষত ক্ষতিকারক এবং আমরা এই আইনের ব্যাপারে উদ্বিগ্ন, কারণ এই আইন জনগণ কি ধরনের পরিধান বা প্রতীক ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করে থাকে এবং আরও নিয়ন্ত্রণ করে থাকে যে আইন পিতা মাতা সন্তানদের কি ধরনের ধর্মীয় শিক্ষা দেবেন। মিস্টার নেদেল বলেন, ধর্মীয় জীবনধারায় সরকারের তরফে অতিরিক্ত বাধানিষেধ জনগণকে সরকার থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তখন সহিংসতা বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে। তিনি বলেন, তার কথায় বহুদেশের সরকার নিবদ্ধকরণ আইনের মাধ্যমে ধর্মীয় ভাষা প্রকাশ এবং ধর্মীয় সামগ্রীর উপর বাধা দান অব্যাহত রেখেছে। আমরা বহু সরকারের তরফে ইন্টারনেটের উপর ওই একই কৌশল দেখতে পাই, যেখানে কর্মকর্তারা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ এবং অনলাইনে প্রচারিত ধর্মীয় ভাষা প্রকাশের উপর গভীর নজরদারি অব্যাহত রেখেছেন এবং যারা অনলাইনে ধর্মীয় মতামত ও বিশ্বাসের বাণী ছড়াচ্ছেন তাদের গ্রেফতার এবং হয়রানি করা অব্যাহত রেখেছে। মিস্টার নাদেল হুঁশিয়ার করে দেন যে বিশ্বকে সম্ভাব্য নিষ্ঠুরতার আগাম হুঁশিয়ারি সম্পর্কে অবশ্যই সজাগ থাকতে হবে। তিনি বলেন, কয়েক বছরে আমরা উত্তরাঞ্চল, ইরাক ও সিরিয়ায় ইয়াজিদি, খ্রিস্টান এবং অন্যান্য জাতিগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আইসিস গোষ্ঠীর গণহত্যা প্রত্যক্ষ করেছি। আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বার্মার সামরিক বাহিনীর জাতিগোষ্ঠীর নিধন সহ গণহত্যা প্রত্যক্ষ করেছি। চীনের সিনজিয়ান প্রদেশে সরকার মুসলমান, উইগুর এবং অন্যান্য জাতিগোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করে চলেছে। মিস্টার নাদেল বলেন, যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা বিকাশে ইতিবাচক এবং শাস্তিমূলক সব ধরনের ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিশ্বের যত মানুষ এবং সম্প্রদায়ের কাহিনী এই রিপোর্টে বর্ণিত আছে তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এই যে আমরা আপনাদেরকে দেখি, আমরা আপনাদের শুনি, আমরা ক্ষান্ত হব না যতদিন না আপনারা মুক্ত হয়ে শান্তি ও সম্মানের সঙ্গে বসবাস করবেন। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা ও তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন এবং সাজানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা আর ভারতে রাত ১১১টা। শ্রোতা দর্শকদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তাহিরা কিবরিয়া আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত।